বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 30 নভেম্বর, 15 অগ্রহায়ণ এবং ফার্সি 9 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভিয়েনায় ইরানের পরমাণু আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দোষারোপের রাজনীতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কিছু মানবে না তেহরান। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে রাজি পরিবহন মালিক সমিতি। রাজ্যসভা থেকে কয়েকজন এমপি সাসপেন্ড করার জের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন। এবং ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে হামাস, ফিলিস্তিনের পক্ষ নেয় ইরানের প্রতি সংগঠনটির কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাঁর ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাক্রনকে বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তাঁর দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায়। তিনি আরও বলেছেন এই আলোচনার মাধ্যমে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সোমবার যখন ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা শুরু হয় তখন ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে কথা বলেন রাইসি। তিনি বলেন নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অগ্রগতি রোধ করা যায়নি এবং আজ গোটা বিশ্বের কাছে একথা স্পষ্ট যে কারা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং কাদেরকে তাদের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন এই সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থার কারণে ভিয়েনায় আলোচনা করতে হচ্ছে তার জন্য দায়ী আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। কাজেই সংলাপ থেকে ফল বের করার জন্য এসব দেশকে এখন ইরানের আস্থা অর্জন করতে হবে। টেলিফোন আলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন প্যারিস মনে করে এই সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে স্বাক্ষরকারী সবগুলো দেশের সমান দায় রয়েছে। ইব্রাহিম রাইসিকে ম্যাক্রন আরও জানান ভিয়েনা আলোচনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। ভিয়েনা সংলাপ থেকে একটি চূড়ান্ত ফলাফল বেরিয়ে না আসা পর্যন্ত ফ্রান্স এই আলোচনা চালিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে চলমান সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে তেহরানের উপর থেকে আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি স্পষ্ট করে বলেছেন, ভিয়েনা আলোচনায় কোনো পক্ষ যদি এমন কোনো অনুরোধ জানায় যা পরমাণু সমঝোতায় নেই, তাহলে ইরান তা মেনে নেবে না। গতকাল ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী নতুন করে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে আলোচনা শুরু করেছে। পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে অংশ নিচ্ছে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। 2018 সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারা এখন আর কোনো পক্ষ নয়। সে কারণে আমেরিকা সরাসরি ভিয়েনা আলোচনায় অংশ নিতে পারছে না। তবে আমেরিকা কিভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে, ভিয়েনা আলোচনার সেটি অন্যতম প্রধান এজেন্ডা। গতকাল আমির আবদুল্লাহিয়ান তার এক নিবন্ধে বলেছেন, এ পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও আমেরিকার বাড়তি দাবি এবং অবাস্তব অবস্থানের কারণে তা সফল হতে পারেনি। আমেরিকার বর্তমান প্রশাসনের সমালোচনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতি অনুসরণ করবেন না বলে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি পরমাণু সমঝোতায় ফিরতে পারেননি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে। সোমবার আলোচনার প্রথম দিন শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, প্রথম দিনের বৈঠকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। তিনি বলেন, সোমবারের বৈঠকে আমরা এ বিষয়টি তুলে ধরেছি যে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চরম অচলাবস্থার জন্য সেই দেশটি যায় যে কিনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গেছে এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আলী বাকেরি কানি বলেন, প্রথম দিনের আলোচনা শেষে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, তার দেশের উপর মার্কিন সরকার যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে, ভিয়েনা আলোচনায় তা প্রত্যাহার করা ছাড়া তেহরানের কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে ইরান বেশি কিছু চায় না, কমও গ্রহণযোগ্য হবে না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা হচ্ছে, তখন খাতিবজাদেহ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বললেন। তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হচ্ছে তার মূল লক্ষ্য হল ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। সেখানে এর চেয়ে কম কিছু হলে ইরান তা মানবে না, আবার পরমাণু সমঝোতার বাইরে গিয়ে তেহরান কোনো কিছু গ্রহণ করবে না। তিনি আরও বলেন, ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতির কোনো স্থান এই আলোচনায় নেই। তিনি জানান, ইরান জোরালো ইচ্ছা নিয়ে ভিয়েনা আলোচনায় অংশ নিচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে পূর্ণ প্রস্তুত একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে রাজি হয়েছে পরিবহন মালিক সমিতি। আগামীকাল থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহন বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করতে রাজি হয়েছে পরিবহন মালিক সমিতি। আগামীকাল বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবির ব্যাপারে বিআরটিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মালিক সমিতি। এরপর গতকাল 120টি পরিবহন কোম্পানির এমডিদের সঙ্গে এবং 5টি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের সঙ্গে বৈঠক করে ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে সরকারি বাসে আগামীকাল 1 ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। আজ রাজধানীর পরিবাগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের মহাসচিব বলেছেন, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত অর্ধেক ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও শিক্ষা প্রতিষ্ঠানে মৌসুমি ছুটির সময় শিক্ষার্থীদের পুরো ভাড়া দিতে হবে। খন্দকার এনায়েতুল্লাহ আরও জানান, 1 ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া শুধু ঢাকা মহানগরে চলাচলকারী বাসে কার্যকর হবে, ঢাকার বাইরের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে না। তবে শিক্ষার্থীরা দাবি করেছে শুধু ঢাকায় নয় সারা দেশেই ছাত্রদের জন্য সরকারি বেসরকারি গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত রাতে রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে 9টি বাসে অগ্নিসংযোগ এবং 3টি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এর আগে গত বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। আজ রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে ঢাকা সহ আশেপাশের 8টি জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। বেলা 1টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে হাজির হন। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশকে কেন্দ্র করে দুপুর 12টার পর থেকেই নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়, বিজয়নগর, নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এ সময় বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে তল্লাশি করতে দেখা যায়। ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যসভা থেকে কয়েকজন এমপিকে সাসপেন্ড করার পর এই অবস্থা দেখা দিয়েছে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে বিরোধী 12 এমপিকে হট্টগোলের অভিযোগে সাসপেন্ড করাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিরোধীরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল সোমবার রাজ্যসভা থেকে ওই এমপিদের সাসপেন্ড করা হয়। আজ কংগ্রেস এবং অন্যান্য দল রাজ্যসভার চেয়ারম্যানকে 12 এমপির সাসপেন্ড আদেশ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানিয়েছিল, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কায়া নাইডু ওই আদেশ প্রত্যাহার করতে অস্বীকার করেন। এ প্রসঙ্গে আজ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য এমপি বলেন,
চেয়ারম্যান সাহেব কো বার বার হম লোক রিকোয়েস্ট কিয়া, লেকিন ট্রেজারি বেঞ্চ বার বার ইসকো মদদ করতে রহে, ইসিলিয়ে ট্রেজারি বেঞ্চ কা এগেইনস্ট মে লড়াই করনে কে লিয়ে হম লোক ওয়াক আউট কিয়া।
প্রদীপ ভট্টাচার্য বলেন, ভুল এবং অবৈধভাবে সাসপেনশন করা হয়েছে, অবিলম্বে এটি প্রত্যাহার করা খুব প্রয়োজন। সরকার পক্ষ আমাদের কথা শুনছেই না। চেয়ারম্যান সাহেবকে আমরা বারবার অনুরোধ করেছি, কিন্তু ট্রেজারি বেঞ্চ বারবার ওই বিষয়ে ইন্ধন দিয়েছে। সেজন্য সরকার পক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। তিনি বলেন, এই ওয়াক আউট চলবে, কতদিন তা চলবে বিরোধী দলনেতা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমাদের একটাই দাবি, সাসপেনশন প্রত্যাহার করতে হবে বলেও কংগ্রেসের সিনিয়র নেতা প্রদীপ ভট্টাচার্য এমপি মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ব্রিটেনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং প্রকাশ্যে কেউ এই সংগঠনটিকে সমর্থন করলে তাকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক গতকাল বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন। হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে আবু মারজুক বলেন, ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করব। তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। গত নভেম্বর ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। এর মাধ্যমে মূলত তারা আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্ত হল। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল রেদওয়ান সোমবার গাজায় এক বক্তৃতায় বলেন, আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইরানি প্রতিনিধি দলের সাহসী পদক্ষেপ ফিলিস্তিনের ব্যাপারে ইরানের সুস্পষ্ট ও প্রশংসনীয় নীতি অবস্থান প্রমাণ করেছে। ফিলিস্তিন সংকট এবং ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরান তার অকুণ্ঠ সমর্থন কখনো গোপন রাখেনি এবং দেশটি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নানামুখী প্রলোভন প্রত্যাখ্যান করেছে। গত শনিবার মাদ্রিদে আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি অ্যাভি দিখতার বক্তব্য দিতে উঠলে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের দমন পীড়নের প্রতিবাদে ইরানি প্রতিনিধি দল সম্মেলনস্থল ত্যাগ করেন। ইরাকের প্রখ্যাত শিয়া আলেম এবং ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল হাকিম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্কের বিরুদ্ধে তাঁর দেশের অবস্থান। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের অনস্বীকার্য অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধেও বাগদাদ। গতকাল সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে আম্মার আল হাকিম বলেন, ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস এই কথা বলছে যে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি জাতি আজ মানবিকতা ও ন্যায় বিচার চাইছে। তিনি বলেন, পুরো আরব জাতির হৃদয়ে রয়েছে ফিলিস্তিনি ইস্যু এবং সেখানকার জনগণের কথা কখনো আরব মুসলমানরা ভুলে যাবে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত সপ্তম আলোচনা শুরুর একই সময়ে ইরানের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তেহরানের দাবির প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বহুল প্রতীক্ষিত সপ্তম দফা আলোচনা শুরুর একই সময়ে ইরানের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তেহরানের দাবির প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইরানের দাবি পুরোপুরি যৌক্তিক। অন্যদিকে পরমাণু আলোচনার অন্যতম সদস্য চীনও একই ধরনের অবস্থা নিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন পরমাণু সমঝোতায় অচলাবস্থা সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সব অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। ইরানের বিরুদ্ধে কঠোর ও নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের শুরু থেকে এখন পর্যন্ত চীন ও রাশিয়া ইরানের অধিকারের প্রতি সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে পরমাণু সমঝোতার অন্যতম শরিক ইউরোপীয় দেশগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও অনেকটা নৈতিক কারণে ইরানের অধিকারের প্রতি সমর্থন জানাতে বাধ্য হচ্ছে। এদেশগুলো চলতি মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র 65তম অধিবেশনে এক যৌথ বিবৃতিতে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার নেতিবাচক পরিণতির কথা উল্লেখ করে বলেছে, পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার জন্য ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিকল্প নেই। ইরান বহুবার স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে এবং এবারের চলতি ভিয়েনা আলোচনার মূল লক্ষ্য এটাই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ঠিক একথাই তাকে বোঝানোর চেষ্টা করেছেন। এদিকে ভিয়েনায় বৈঠক শুরুর আগ মুহূর্তে মার্কিন কর্মকর্তারা ইরানকে হুমকি দিয়ে দাবি করেছেন, ইরান যদি পরমাণু সমঝোতা মেনে না চলে তাহলে দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা চাপানো হবে। অবশ্য ওয়াশিংটন এটা ভালো করে জানে যে ইরান বিরোধী নিষেধাজ্ঞায় কোনো ফল হয়নি, বরং আমেরিকাই বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি ক্রমেই জোরদার হচ্ছে। শেষ পর্যন্ত হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন ইরানের ব্যাপারে কূটনৈতিক পন্থাই শ্রেয়। যাই হোক, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য পাঁচ জাতি গোষ্ঠীর করণীয় পরিষ্কার, আর তা হচ্ছে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তাদেরকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। মাফ করবেন, দৃষ্টিপাতের এবারে ভিয়েনা আলোচনা প্রসঙ্গ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে সহিংসতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে এ সহিংসতা রাজনৈতিক অঙ্গনে দোষারোপের রাজনীতির পরিবেশ তৈরি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উপরে ভর করে মারামারি হানাহানি সৃষ্টি করেছে। আজ মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘোমটা পড়ে প্রতীক ছাড়া নির্বাচন করছে। তারা আওয়ামী লীগের বিদ্রোহীদের আশ্রয় করে মারামারি করছে। ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মন্তব্য করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে সহিংসতা হচ্ছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখলের মহড়া হচ্ছে। হামলা, পাল্টা হামলা আর খুনোখুনিতে ভীতিকর অবস্থা বিরাজ করছে গ্রামাঞ্চলে। গতকাল দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ খুনোখুনির নির্বাচন চায় না। কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে এমন অভিযোগও রয়েছে। জি এম কাদের আরও বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে অস্ত্রের মহড়া দেখে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। আগামী নির্বাচনগুলো যেন অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর হয়, সেজন্য কার্যকর উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের। ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর প্রণব কুমার পাণ্ডে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপরে দীর্ঘ দেড় যুগের গবেষণালব্ধ অভিজ্ঞতার আলোকে এক নিবন্ধে লিখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হেরে গেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে। এর অর্থ হচ্ছে বিদ্রোহী প্রার্থীরা অবশ্যই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে বেশি জনপ্রিয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
দখলদার ইহুদিবাদী ইসরায়েল এমন সময় এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে যুদ্ধ ও বিবাদে লিপ্ত এবং এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে বলে দাবি করছে, যখন তারা নিজেরাই বিভিন্ন ক্ষেত্রে তীব্র অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। এ বিষয়ে আমরা দুই পর্বের আলোচনার আয়োজন করেছি। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব।
ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে বেশি যে অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত তা হচ্ছে তীব্র জনসংখ্যা সংকট। জনসংখ্যা স্বল্পতা তাদের জন্য বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পর্যাপ্ত জনসংখ্যা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে ইসরায়েলে এনে জড়ো করার উদ্যোগ নেওয়া হয়। ইসরায়েলি কর্মকর্তা নিরাপত্তা বেষ্টিত উন্নত জীবনযাপনের প্রতিশ্রুতি দিয়ে এসব ইহুদিদেরকে দখলীকৃত এলাকায় আসতে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে উদ্বুদ্ধ করে। তবে প্রাথমিক বছরগুলোতে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে তীব্র সংকট তৈরি হয়েছে ইসরায়েলে। এ কারণে ইহুদি অধিবাসীরা সুযোগ বুঝে ইসরায়েল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ইসরায়েলের এক পরিসংখ্যানে দেখা গেছে 2009 সাল থেকে বহু ইহুদি ইসরায়েল ছেড়ে চলে গেছে। বহু ইহুদি অভিবাসীকে দেখা গেছে একবার ইসরায়েল থেকে বেরিয়ে যাওয়ার পর তারা আর সহজে ফিরে আসছে না। যারা ফিরে এসেছে তাদের সংখ্যা না ফেরাদের তুলনায় খুবই কম।
ইসরায়েলি জনসংখ্যার কাঠামোয় একটি বড় সমস্যা হচ্ছে বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা এখানে আসায় তাদের মধ্যে জাতিভেদ খুবই প্রকট। এসব অভিবাসী ইহুদিদের মধ্যে 100টিরও বেশি গোত্র বা জাতীয়তা রয়েছে। তাই যেখানে 100টির বেশি গোত্রের ইহুদিদের বসবাস সেখানে তীব্র সামাজিক সংকট, বৈষম্য, এমনকি সংঘাতের আশঙ্কাও প্রবল থাকবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিটি গোত্রের ইহুদিদের মধ্যে নিজস্ব পরিচিতি ও কৃষ্টি ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়, আর এটাই অভিন্ন ইসরায়েলি সংস্কৃতি প্রতিষ্ঠার পথে বড় বাধা এবং এ কারণে সামাজিক সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে। যে গোত্রের শক্তি ও প্রভাব যত বেশি তারা ইসরায়েলি মন্ত্রিসভায় তত বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে এমনকি সংবিধান লঙ্ঘন করে হলেও যারা যেভাবে পারে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করায় অন্যদের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায়।
ইসরায়েলের সামাজিক সংকটের আরেকটি দিক হচ্ছে ক্রমবর্ধমান গোত্রীয় সংঘাত, যার ফলে সামাজিক বিভেদ চরম আকার ধারণ করেছে। একদল ইহুদির অন্য দল ইহুদির উপর শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসরায়েলি সমাজে ঐতিহ্যগত বিভেদ, আরব ও ইহুদিদের মধ্যে জাতিগত বিরোধ এবং ধর্মীয় ক্ষেত্রে মতভিন্নতা, এই তিন বড় ধরনের সামাজিক সংকট লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আরব ও ইহুদিদের মধ্যকার জাতিগত বিভেদ চরম আকার ধারণ করেছে। ঐতিহাসিক বিরোধ ছাড়াও আরব অনারব বৈষম্য ইসরায়েলের সামাজিক সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের সামাজিক বিভেদের প্রভাব রাজনৈতিক অঙ্গনেও পড়ছে। সম্প্রতি আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষের পর গত মে মাসে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এ সংক্রান্ত এক প্রতিবেদনে লেখা হয়েছিল, ইসরায়েল এমন সময় ফের গাজায় হামলা চালিয়েছে যখন তারা নিজেরাই তীব্র অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। ইসরায়েলে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বিরুদ্ধে আরব ও ইহুদিরা পরস্পরের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত, যা গত কয়েক দশকে নজিরবিহীন ঘটনা।
ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক এলেন গ্রেল সাইমার ফরাসি দৈনিক লা মন্ডে এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলের রাজপথে ইহুদি ও আরব নাগরিকরা পরস্পরের উপর হামলা চালাচ্ছে, দোকানপাটে লুটপাট চালাচ্ছে, উপাসনালয়গুলোতে অগ্নি সংযোগ করছে, এমনকি ঘরের পাশে প্রতিবেশীদের দেখলেও আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যে। ইসরায়েলের বেশিরভাগ শহরে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে, অর্থাৎ নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থানের আর কোনো পরিবেশ ইসরায়েলে নেই।
খোদ ইহুদি সমাজের মধ্যেই বর্ণবাদী ও ধর্মীয় বিভেদ মারাত্মক আকার ধারণ করেছে। চারটি কারণে সেখানে বর্ণ বা জাতিগত বিভেদ তৈরি হয়েছে। সেফারদিন ইহুদি জাতি, এশকানাজি ইহুদি জাতি, রুশ ইহুদি জাতি ও ইথিওপিয়ান ইহুদি জাতি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের আগমনের কারণে ইসরায়েলে জাতিগত বিভেদ মাথা চড়া দিয়ে উঠেছে, কেননা বিভিন্ন জায়গা থেকে আগমনের কারণে ভাষা, সংস্কৃতি ও সভ্যতার দিক থেকে এসব ইহুদিরা আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। সবচেয়ে বেশি বিভেদ রয়েছে এশকানাজি ও সেফারদিম গোত্রের ইহুদিদের মধ্যে। হিব্রু ভাষায় এশকানাজি গোত্রের ইহুদিরা মূলত জার্মানি 1700 ও 1800 শতকে যেসব ইহুদিরা দক্ষিণ ইতালি থেকে জার্মানিতে পাড়িয়ে জমেছিল তারা এশকানাজি গোত্র হিসেবে পরিচিত। হিব্রু ভাষায় সেফারদিম গোত্রের ইহুদিরা মূলত স্প্যানিশ। এছাড়া আরব ও অন্যান্য মুসলিম দেশ থেকে আসা ইহুদি অভিবাসীদেরকেও সেফারদিম গোত্র হিসেবে ধরা হয়। এই দুই ইহুদি গোত্রের মধ্যে নামাজ সহ অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা, ব্যক্তিত্ব, আচরণ, পোশাক আশাক ও ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
তবে ইসরায়েলি সমাজের নাগরিকদের মধ্যে বিভেদের আরেকটি দিক হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের ইহুদিদেরকে আলাদাভাবে দেখা হয়। প্রাচ্য চেয়ে পাশ্চাত্যের ইহুদিদেরকে শ্রেষ্ঠ মনে করা হয় এবং প্রাচ্যের ইহুদিদেরকে নিচুভাবে দেখা হয়। এই বিভেদ এখন চূড়ান্ত ও ভয়ঙ্কর রূপ নিয়েছে, ফলে সেখানে অর্থনৈতিক সুবিধা ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলে সেকুলার ও ইহুদি ধর্মাবলম্বীদের মধ্যেও তীব্র মতবিরোধ চলে আসছে। ইসরায়েলি সমাজে তিন ধরনের ইহুদি আছে। এক শ্রেণীর ইহুদিরা সমগ্র জীবনে কঠিনভাবে শরিয়া আইন মেনে চলার পক্ষপাতী। দ্বিতীয় শ্রেণীর ইহুদিরা ঐতিহ্য অনুসারে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী চলতে আগ্রহী। তারা কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, ঐতিহ্যবাহী বিয়ের রীতি, হালাল খাদ্যগ্রহণ প্রভৃতি মেনে চলে। আর তৃতীয় শ্রেণীর ইহুদিরা হচ্ছে সেকুলার মানসিকতার এবং ধর্মের ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই, তবে ইহুদি বাদের নীতিতে তারা বিশ্বাসী।
76 বছর ধরে দখলদারিত্ব বজায় রাখলেও আজও জাতি হিসেবে স্বীকৃতি না পাওয়াই এটা ইসরায়েলের জন্য আরেকটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মোট কথা, এভাবে ইসরায়েলি সমাজে নানাবিধ সংকট দিন দিন প্রবল হচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, ইসরায়েলের অভ্যন্তরীণ নানা সংকট ও এর কারণ সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
শেয়াসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 30 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। বিআরটিএ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান, দৈনিক প্রথম আলো। যেসব শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া দৈনিক সমকাল, অমিক্রণের বিরুদ্ধে টিকা কার্যকর নয় মডার্না, দৈনিক ইত্তেফাক। বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে কাদের, দৈনিক যুগান্তর। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে, দৈনিক যায় যায় দিন। ভারতের শিরোনাম, দেখা করতে আসবেন উদ্ভব পুত্র আদিত্য, মমতার তালিকায় সিদ্ধি বিনায়ক মন্দিরও, দৈনিক আনন্দবাজার পত্রিকা। পিএম সাহেব, আন্তর্জাতিক বিমান বন্ধ করুন, দেরি করবেন না, অমিক্রণ নিয়ে সতর্কবার্তা কেজরিওয়ালের, দৈনিক সংবাদ প্রতিদিন। টাটা চাচা জ্যাক, টুইটার সিও বদলের পরেই ব্যঙ্গাত্মক মন্তব্য কঙ্গনার, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কাল থেকে ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর, বাংলাদেশের সব পত্র পত্রিকায় খবরটি এসেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকায় শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনের ফলে মূলত পরিবহন মালিক পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া গ্রহণ করবে। এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই, তবে সাথে সাথে একথাও বলবো, এই সিদ্ধান্ত আরও 10 দিন বা 15 দিন আগে অর্থাৎ শুরুতেই যদি নেওয়া হতো তাহলেও খুব একটা ক্ষতি হতো না, এবং এটি বোঝার জন্য অনেক গবেষণা করার প্রয়োজন ছিল না যে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া প্রয়োজন, এবং এর একটা কালচারের একটা রেওয়াজ কিন্তু আমাদের দেশে চালু ছিল বা এখনও আছে। হঠাৎ করে কেন তারা মালিক পক্ষ যে হাফ ভাড়া বন্ধ করে দিতে চাইল তা ঠিক বুঝে উঠতে পারলাম না। পাশাপাশি আর একটা কথাও বলতে হবে যে হাফ ভাড়া নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটি একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু এটি শেষ কথা নয়। শিক্ষার্থীদের অনেকগুলো দাবি ছিল, তার ভিতরে সবচেয়ে বড় যে দাবি ছিল সেটি হচ্ছে হাফ ভাড়া এবং নিরাপদ সড়ক, সড়কের নিরাপত্তা। আমরা দেখেছি যে বহু সংখ্যক শিক্ষার্থী খুব অল্প সময়ের ভেতরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, পাশাপাশি প্রতিদিন দেশের সাধারণ মানুষ বিভিন্ন জেলায় বিভিন্ন সড়কে দুর্ঘটনায় নিহত হয়। যারা এই দুর্ঘটনার সাথে জড়িত, বিশেষ করে বাসের চালক বা শ্রমিকরা, তাদের তেমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, যার কারণে সড়কের নিরাপত্তা আসলে একেবারেই প্রতিষ্ঠা করা যাচ্ছে না। আমি সবসময় বলি বিশ্বের বহু দেশেই দুর্ঘটনায়, সব দেশে সড়ক পরিবহন যেহেতু আছে দুর্ঘটনা হতেই পারে, কিন্তু বাংলাদেশের যে মাত্রায় এবং যে ধরনে হচ্ছে এই মাত্রায় এই ধরনের সড়ক দুর্ঘটনা বিশ্বের বহু দেশে হয় না। সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটি অবশ্যই বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের এ দাবিরও বাস্তবায়ন ঘটানোর জন্য মালিক এবং সরকার পক্ষকে কাজ করতে হবে।
ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা হচ্ছে। ইরান বলছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবলমাত্র আমেরিকা এই সমঝোতায় ফিরে আসতে পারবে। ইরানের এই শক্ত অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
জি, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে 2015 সালে যে 6 জাতিগোষ্ঠীর চুক্তি হয়েছিল সেই চুক্তি পুনর্বহালের আলোচনা শুরু হয়েছে। এখানে আমাদের বিষয়টি খেয়াল করতে হবে, কথাটি কিন্তু চুক্তি পুনর্বহালের বিষয়, নতুন কোনো চুক্তি হচ্ছে না। এর মানে হচ্ছে 2015 সালে যে চুক্তি হয়েছিল আমেরিকা সেই চুক্তি লঙ্ঘন করেছে, সেই চুক্তি বাস্তবায়ন আমেরিকা ঘটেনি, ইরানও সেই জায়গা থেকে খানিকটা সরে এসেছে। ফলে আমেরিকা নতুন প্রশাসন আবার চাচ্ছে যে ওই চুক্তি বহাল হোক, তাই যদি হয় তাহলে ইরানও ফিরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে চুক্তিটা বহাল হবে, তার মানে যে চুক্তি ছিল তাই পুনর্বহাল হবে, নতুন করে আর কোনো আলোচনার বিষয় নেই। আলোচনার সমালোচনা যা কিছু হওয়ার তা 2015 সালে হয়েছে, হওয়ার পরে চুক্তি হয়েছে, সেই চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা, এখন সেই চুক্তি পুনর্বহাল হবে, তার মানে চুক্তি যেটা ছিল সেটাই পুনর্বহাল হবে, এখানে নতুন করে কোনো শর্ত সরাতের প্রশ্ন নেই। ইরান কিন্তু সেই কথাটাই বলছে যে ইরানের উপরে যে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে এই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, ইরানের প্রথম দাবি। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে ইরানের সাথে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল 6 জাতিগোষ্ঠীর, সেই পরমাণু সমঝোতায় যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত শর্ত সরায় ছিল সেগুলোই থাকবে, এর বাইরে নতুন করে কোনো কিছু যোগ করতে পারবে না কেউ, এবং তাহলে ইরান মানবে না। এখন ইরান কিন্তু চুক্তির এক পক্ষ, আর ছয় জাতি গোষ্ঠী মিলে আর একটা পক্ষ। ইরানকে মাইনাস করে এই চুক্তি পুনর্বহাল করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ইরানের যে দাবি একটি যৌক্তিক, এই দাবি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাই ভাবতে হবে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকে বিশেষ করে।
এবার ভারতের কয়েকটি খবরে বিস্তারিত। পিএম সাহেব আন্তর্জাতিক বিমান বন্ধ করুন, দেরি করবেন না, অমিক্রন নিয়ে সতর্কবার্তা কেজরিওয়ালের। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, গত বছর আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করতে দেরি করেছিল কেন্দ্র, তার ফলে প্রথমবার ভারতে ঢুকে পড়তে পেরেছিল করোনা ভাইরাস। ভাইরাসের নতুন স্ট্রেন অমিক্রন নিয়ে সতর্ক করতে কেন্দ্রকে সেই কথা মনে করিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার অমিক্রন নিয়ে কেন্দ্রকে সতর্ক করে টুইট করেন কেজরিওয়াল, আফ্রিকায় সন্ধান মেলার পর ইতিমধ্যে বিশ্বের 13টি দেশে অমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন স্ট্রেন গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সোমা স্বামীনাথন জানিয়েছেন, অমিক্রন ভারতের জন্য সতর্কবার্তা। এই পরিস্থিতিতে যেসব দেশে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন অমিক্রনের হদিশ মিলেছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন কোভিড বিধি জারি করেছে ভারত। দেশের সবকটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা। দেখা করতে আসবেন উদ্ভব পুত্র আদিত্য, মমতার তালিকায় সিদ্ধি বিনায়ক মন্দির। দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই শিরোনামের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে মুম্বাই রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, উদ্ভব ঠাকরে অসুস্থ, তাই ওর সঙ্গে দেখা হবে না, তবে ওর ছেলে আদিত্য দেখা করতে আসবেন। এছাড়া এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও দেখা হওয়ার কথা। একই সঙ্গে তিনি বলেন, বিকেলে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করব, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণও জানাব, একই সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে যাব। মঙ্গলবার রাতে মুম্বাই পৌঁছানোর কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘোষিত উদ্দেশ্য শিল্প সম্মেলনে উপস্থিতি হলেও মমতার মুম্বাই সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাম্প্রতিক দিল্লি সফরে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেত্রীর সপাট জবাব ছিল, দিল্লি এলে সোনিয়ার সঙ্গে দেখা করা কি বাধ্যতামূলক। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, নভেম্বরের গোড়ায় মুম্বাই যাচ্ছেন শিল্প সম্মেলনে আমন্ত্রিত হয়ে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্প, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি হিংসুকের মনোকষ্ট নিয়ে। যারা বিনা কারণে অন্য কোনো ভালো মানুষের উন্নতিতে হিংসা করে, তারা হিংসা করে ওই লোকের উন্নতিতে প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। অথচ যাকে হিংসা করা হয় সে কোনো কষ্ট ভোগ করে না যতটা কষ্ট হিংসুকেরা ভোগ করে।
গল্পটি এরকম। প্রাচীনকালে একজন সুচতুর এবং জ্ঞানী যুবক ছিল। সে ছিল উচ্চ পদস্থ এক সামরিক কর্মকর্তার ফ্যামিলির সদস্য। সে একদিকে যেমন ছিল বেশ চৌকস, তেমনি ছিল একজন শিল্পবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। বাদশাহ অবশ্য তার এই চাতুর্য এবং সর্ববিষয়ে সচেতনতার ব্যাপারে জানতেন। এরকম সর্বগুণে গুণান্বিত হবার কারণে তাকে তিনি একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিলেন। যুবকের কাঙ্ক্ষিত মানে সকল গুণ ছিল বলে, কিংবা বলা চলে তার প্রচন্ড মেধা ও বুদ্ধিমত্তা থাকায় সে মোটামুটি সবকিছুতেই সফল হতো।
বাদশাহ এবং তার পরিষদ তাই তার এই সব সাফল্য দেখে ভবিষ্যৎবাণী করে বলতো, একটি উজ্জ্বল ভবিষ্যৎ এই যুবকের জন্য অপেক্ষা করছে। এই যুবকের একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সে সবার সাথে সদয় ও শ্রদ্ধা সম্মানের সাথে আচরণ করত এবং সবাইকেই সে ভালোবাসত। তাই তার আশেপাশের লোকেরাও তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। কিন্তু সব মানুষ তো আর একরকম নয়। এদের ভেতর ঈর্ষাপরায়ণ লোকও ছিল, যারা তাকে পছন্দ করত না কিংবা তাকে হিংসা করত। এই ঈর্ষাকাতর লোকগুলো সবসময় তার উন্নতি অগ্রগতি রুখে দিতে বাধা দেওয়ার সুযোগ খুঁজে বেড়াত। কি করত তারা, সেই গল্পই আমরা আজ শুনব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বলছিলাম ঈর্ষাকাতর লোকগুলো সবসময় যুবকের উন্নতি অগ্রগতি রুখে দিতে সুযোগ খুঁজে বেড়াত। তারা সবাই মিলে চিন্তা ভাবনা করত, পরামর্শ করত কি করে তাকে বাদশার সুনজর থেকে দূরে সরানো যায় এবং সবার কাছে তাকে ঘৃণিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে তোলা যায়। হিংসুক শত্রুরা তাদের অন্তরে এমনকি যুবকের মৃত্যু পর্যন্ত কামনা করত। একসময় তারা তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্থাপন করল। অভিযোগটা ছিল, সে নাকি ভয়ঙ্কর রকমের খেয়ানত মানে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ভাবতে পারেনি যে এইসব অপবাদে কোনো কাজ হবে না, বরং তারাই উল্টো অপদস্থ হবে। কেননা বাদশার কাছে এই যুবকের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা ছিল আকাশচুম্বী। বাদশা তাই যুবকের ব্যাপারে কোনো অভিযোগ বা অপবাদ এলে আমলেই নিতেন না। হিংসুক শত্রুরা বেশ কয়েকবার বাদশার কাছে গিয়ে তার ব্যাপারে ব্যাপক অপবাদ করেছে, বদনাম গিয়েছে ঠিকই, কিন্তু বাদশা কিছুই কানে তোলেননি।
এভাবে বেশ কিছুদিন কেটে গেল। বাদশা দেখল যে মেধাবী যুবকের বিরুদ্ধে এই শত্রুতার যেন শেষ নেই। অবশেষে সিদ্ধান্ত নিলেন তাকে ডেকে পাঠাবেন। তার বিরুদ্ধে শত্রুরা এরকম অভিযোগ দিচ্ছে তার কারণ জানাই যুবককে ডাকার উদ্দেশ্য। তাছাড়া তার বিরুদ্ধে শত্রুরা যে বিশ্বাসঘাতকতার অভিযোগ উত্থাপন করেছে সে ব্যাপারও জিজ্ঞাসা করবে বলে বাদশা চিন্তা করলেন। যেমন চিন্তা তেমন কাজ। একদিন যুবককে বাদশা ডাকলেন। তিনি যুবককে জিজ্ঞেস করলেন, তোমার বিরুদ্ধে এদের শত্রুতার কারণ কি? যুবক কিছুক্ষণ চিন্তা করল, তারপর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলল, আমি যাদের সাথে কাজ করি তাদের সবার সাথে আমি ভালো ব্যবহার করি, এমনকি আশেপাশের সবার সঙ্গেও সন্তোষজনক আচরণ করি। এভাবে সবাইকে আমার প্রতি কোনো না কোনোভাবে তুষ্ট রাখার চেষ্টা করি। যার ভেতর বিন্দুমাত্র ন্যায় ও ইনসাফ আছে সে কিছুতেই আমার উপর আরোপিত এইসব অভিযোগ কিছুতেই মেনে নেবে না, কারণ তারা জানে এই অভিযোগের সঙ্গে আমার দূরতম সম্পর্ক নেই। আমি আমার জ্ঞান বুদ্ধি ও বিবেচনা দিয়ে সবাইকে আমার বন্ধুত্বের ডোরে বাঁধার চেষ্টা করছি, তবে যারা হিংসুক ও দুষ্টু তাদেরকে পারিনি, তারা আমাকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত শান্ত হবে না। এরপরে কি ঘটল তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বাদশার জিজ্ঞাসার জবাবে যুবক বলেছিল, আমি আমার জ্ঞান বুদ্ধি ও বিবেচনা দিয়ে সবাইকে আমার বন্ধুত্বের ডোরে বাঁধার চেষ্টা করেছি, তবে যারা হিংসুক ও দুষ্টু তাদেরকে ছাড়া তারা আমাকে নিশ্চিন্ন না করা পর্যন্ত শান্তি পাবে না, কেননা তারা দেখতে পাচ্ছে আমি ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির সিঁড়ি বেয়ে শিখরে আরোহণ করছি, অনেক উচ্চ পদমর্যাদায় অভিষিক্ত হচ্ছি। আমার এই সম্মান ও মর্যাদা তাদের সহ্য হচ্ছে না, সে কারণে তারা চেষ্টা করছে আমার উন্নতির পথে বাধা সৃষ্টি করতে। আমার বিরুদ্ধে হিংসুক শত্রুরা দুই শ্রেণীর রয়েছে। এক শ্রেণী চায় আমি যেন আমার পদমর্যাদা হারাই, মান সম্মান ও অবস্থান হারাই, এসব পদমর্যাদার কারণে তারা আমাকে হিংসা করে। আবার আরেক শ্রেণীর হিংসুক আছে যারা আরেকটু বিপজ্জনক ও পাষাণ, তারা হিংসার সীমা ছেড়ে শত্রুতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। তারা আমার পদমর্যাদাই কেবল কেড়ে নিতে চায় না, বরং তারা চায় আমার মৃত্যু। এই শ্রেণীর সঙ্গে আমি কিভাবে কি করব জানি না। আমার যেটুকু বিদ্যা বুদ্ধি আছে তা দিয়ে সব কাজই মোটামুটি করতে পারি, কিন্তু হিংসুকদেরকে সুপথে আনা কিংবা তাদের মন থেকে হিংসার কালো ছায়া সরানোর মতো জ্ঞান প্রজ্ঞা আমার নেই।
বাদশাহ জ্ঞানী যুবকের সকল কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, হিংসুক লোকের জন্য আসলে করার কিছুই নেই, ইচ্ছে থাকলেও তাদের মানসিক দৈন্যতার কারণে কিছুই করার থাকে না। শোনোনি, মুরব্বীরা বলে গেছেন, হিংসুকেরা অন্যদেরকে যতটুকু কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা নিজেই ভোগ করে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে, সে আসরেও আমাদের সাথে থাকতে ভুলবেন না।
গল্প ও প্রবাদের গল্প শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপ থেকে ইরান নিশ্চিত ফল বের করতে চায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কিছু মানবে না তেহরান। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে রাজি পরিবহন মালিক সমিতি। রাজ্যসভা থেকে কয়েকজন এমপি সাসপেন্ড করার চেয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন। ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ফিলিস্তিনের হামাস, ফিলিস্তিনের পক্ষ নেয় ইরানের প্রতি সংগঠনটির কৃতজ্ঞতা। শ্রোতাবন্ধুরা, আপনাদের নৈশ শান্ত অধিবেশন এখানে গুটিয়ে নিচ্ছি। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Oh,